নমস্কার, আপনি শুনছেন বাংলা লাইভ। হীরামালিনী শেষ পর্ব, রচনা সায়ন্তন ঠাকুর, পাঠ ইনা বাগচি। প্রথমবার খাঁটি এদেশীয় যাত্রার আসর দেখে ভারী আমোদ পেয়েছিলেন উইলিয়াম। পরে বাবু রাধামোহন সরকারের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে, যাতায়াত নিয়মিত হয়। সেই বৎসরই পৌষ মাসের শেষে রাধামোহনের বসত বাড়িতে বিদ্যাসুন্দর পালায় হীরামালিনীর বেশে গোপালকে প্রথম দেখেছিলেন উইলিয়াম হারউড। পালার শেষে গোপালের গান আর অভিনয়ে মুগ্ধ হয়ে তার সঙ্গে আলাপও করেছিলেন সাহেব। তারপর কেটে গেছে প্রায় আড়াই মাস। কলিকাতায় ভরা চৈত্র। ইতিমধ্যে উইলিয়াম হোটেল স্পেন্সার্স ছেড়ে উঠে এসেছেন চৌরঙ্গীর কাছে ভাড়াবাড়িতে। গোপাল এখন মাঝে মাঝে তাঁর কাছে আসে। সাহেবও বাংলায় বেশ কথা বলতে শিখেছেন। কি এক বিচিত্র উপায়ে দুজন অসমবয়সী ভিনদেশী মানুষের মধ্যে একটি সম্পর্কের সেতু রচিত হয়েছে। সাধারণত সন্ধ্যার দিকে আসে গোপাল। অনেক রাত অবধি উইলিয়ামের সঙ্গে গল্পগুজব করে। এক একদিন সাহেবের অনুরোধে গানও শোনায়। উইলিয়ামকে সে বলে উইল সাহেব। কলিকাতার এই জায়গাটি যথেষ্ট মনোরম। অদূরে হুগলি নদী বয়ে চলেছে। নদীতীরে সবুজ গাছপালায় ঢাকা ময়দানের সামনে বিশাল গভর্নমেন্ট হাউস, তার পেছনে অ্যান্ড্রুজ চার্চ, বাঁদিকের জায়গাটির নাম চৌরঙ্গী। সুন্দর বাগান ঘেরা সব বাড়ি চোখে পড়ে, বড় বড় স্তম্ভের উপর টানা বারান্দা, একটি বাড়ি থেকে অন্য বাড়ির মাঝে যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে। দূর থেকে গৃহগুলিকে কোনো শান্ত ও গম্ভীর যুবা পুরুষের মতো দেখায়। উইলিয়ামের গৃহটি একতলা, চার পাঁচটি ঘর রয়েছে, সামনে বাগান, তারপর প্রশস্ত বারান্দার ওপারে বৈঠকখানা। বৈঠকখানার মেঝেই একখানি মির্জাপুরি কার্পেট পাতা রয়েছে। তিনটি বড় বড় জানলা রয়েছে এ ঘরে। ওদিকে শোয়ার ঘর, প্রতিটি ঘরের সঙ্গেই সংলগ্ন শৌচাগার আছে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য ছোট ঠেলা দরজা রয়েছে। মসিয়ে দ্য বাস্তের দোকান থেকে কেনা বড় মার্বেল পাথরের টেবিল, আয়না, আরামকেদারা ও পালঙ্ক দিয়ে সমস্ত গৃহখানি সাজানো হয়েছে। মূল বাড়ির বাইরে বাগানে আউটহাউসে ভৃত্য ও অন্যান্য পরিচারকদের থাকার পৃথক বন্দোবস্ত রয়েছে। বৈঠকখানায় একটি আরাম কেদারায় বসে আছেন উইলিয়াম, হাতে সুরাপাত্র। সন্ধ্যা হয়ে এসেছে। সামনের টেবিলের উপর কতগুলি বকুল ফুল একটি সুদৃশ্য চীনামাটির পাত্রে রাখা। পাশেই দুখানি সেজবাতি জ্বলছে। খোলা জানলা বেয়ে গঙ্গার মধু বাতাস ভেসে আসছে। সমস্ত ঘরটি বকুল সুবাসে আচ্ছন্ন হয়ে রয়েছে। বাইরের বাগানে গন্ধরাজ গাছটি ফুলে ফুলে সাদা। গেট থেকে বাড়ি অবধি পাথর বিছানো সরু রাস্তার দুধারে সারি সারি গোলাপ গাছ। চৈত্র মাসের সন্ধ্যায় নক্ষত্র ভরা আকাশ সালমাজরির নকশাতোলা বস্ত্রের মতো অপরূপ হয়ে উঠেছে। বড় রাস্তায় তেজি আরবি ঘোড়া চড়ে ময়দানের দিক থেকে ফিরে আসছে এক অল্পবয়সী শ্বেতাঙ্গ যুবতী। সামনে লাগাম ধরে হাঁটছে সহিষ। সন্ধ্যার পটচিত্রে অশ্বারোহিণীকে কোনো রূপকথার রাজপুত্রী বলে ভ্রম হয়। সেদিকে তাকিয়ে রয়েছেন উইলিয়াম। একটি ভালো জাতের আরবি ঘোড়া কেনার শখ তার বহুদিনের। ঘোড়ার দাম পড়ে যায় ১২০০-১৩০০ টাকা। এই মুহূর্তে অত টাকা ব্যয় করা উইলিয়ামের পক্ষে অসম্ভব। ইতিমধ্যেই বাজারে তাঁর অল্প দেনা হয়েছে। এখানে সুদের হার অত্যন্ত চড়া। বছরে ১২ টাকা হারে সুদ নেয় বেনিয়ানরা। এক বেনিয়ান কিছুদিন আগে টাকা ধার দেওয়ার সময় উইলিয়ামকে বলেছিল, সাহেব আসল টাকা ঘুমাতে পারে কিন্তু সুদের চোখে ঘুম নাই, সে সর্বদা জেগে থাকে। দেনার কথা ভেবে একটি দীর্ঘশ্বাস ফেলে গোপালের দিকে তাকিয়ে উইলিয়াম জিজ্ঞাসা করেন, গোপাল তুমি কখনো সতী দেখিয়া আছো? বৈঠকখানায় কার্পেটের উপর বসে এক মনে নিজের দোতারাটি বাঁধছিল গোপাল। ইদানিং তার এই নতুন শখ হয়েছে, দোতারা বাজিয়ে গান গাওয়া। উইলিয়ামের কথা শুনে মুখ তুলে শুধোয়, সতী?
হ্যাঁ হ্যাঁ সতী,
দেখেছি সাহেব। ওহ, সে কি চোখে দেখা যায়! হাতে ধরা হুইস্কির গেলাসে একটি চুমুক দিয়ে উইলিয়াম বিরক্ত গলায় বলেন,
আহ, তোমাকে কতবার কহিয়া আছি আমাকে সাহেব বলিবে না। উইলিয়াম, মাই নেম ইজ উইলিয়াম।
এই কদিন মেলামেশায় গোপালের আড় ভেঙে গেছে। উড়িষ্যার গ্রাম্য কলাওয়ালাও আর সে নাই, শরীরেও জেল্লা এসেছে। লোকে বলে কলিকাতার জল পেটে পড়লেই নাকি চোখ মুখ গজায়। একটু হেসে গোপাল বলে, ভুল হইয়া গেছে উইল সাহেব।
হ্যাঁ, উইল বলিয়া ডাকিবে।
দু এক মুহূর্ত পর উইলিয়াম বলেন,
সতীর কথা কি কহিতেছিলে?
সে একবার দেখেছি সাহেব, চিতায় বউয়ের হাত পা বেঁধে তুলে দিয়েছে, আর কি চিৎকার করছে, সে যন্তন্যায় চটপট করছে, আর
আর
নেমে পালাচ্ছে চিতা থেকে, সব্বাঙ্গে আগুন, পেছন থেকে লোক বলছে, ধরে আন হতবাগীকে, মেরে ফেল, কেটে ফেল, বাঁশের বাড়ি দে মাথায়, চিতায় ফেলে দে।
দৃশ্যটি কল্পনা করেই শিউরে ওঠেন উইলিয়াম। মাত্র কয়েক বছর আগে এই বীভৎস প্রথা আইন করে বন্ধ করা হয়েছে। উইলিয়ামের বড় সাধ ছিল, যাঁর চেষ্টায় এই পৈশাচিক প্রথা বন্ধ হয় তাঁর সঙ্গে একবার দেখা করার। কিন্তু তা আর সম্ভব নয়। তিন চার বছর পূর্বে সেই বাবু রামমোহন মারা গেছেন। অন্যমনস্ক হয়ে সুরাপাত্রে মুখ ছোঁয়ালেন উইলিয়াম। গোপালের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলেন,
গোপাল, তুমি মদ খাইবে?
ইদানিং মাঝে মধ্যে কোনো বাবুর বাড়িতে যাত্রাপালার শেষে মদ সে খায়, কিন্তু এখানে সাহেবের কথা শুনে সলজ্জ হেসে দুদিকে মাথা নাড়ল। গোপালের ভঙ্গি দেখে কৌতুক করে উইলিয়াম বললেন,
লজ্জা করিও না বাবু, আশুতোষ দেবের বাড়িতে আমি দেখিয়াছি তুমি মদ খাইতেছ।
ছাতুবাবুর বাড়িতে সেদিন সব্বাই বললে তাই
এখানে আমিও বলিতেছি।
সামনের টেবিলের উপর হুইস্কির বোতল রাখা আছে। উঠে গিয়ে একটি কাঁচের গ্লাসে হুইস্কি আর জল মিশিয়ে গোপালের কাছে এসে উইলিয়াম বললেন,
লও।
আজ বাতাস বড়ই অশান্ত। সমুদ্রে ভাসমান ক্ষুদ্র নৌকোর মতো ঘরটিকে দু হাতে করে দোলাচ্ছে। সেজবাতির আলোয় চারপাশে যেন মায়া ভুবনের গোধূলি নেমে এসেছে। দেওয়ালে দুটি বড় বড় ছায়া ভাসছে। চীনামাটির পাত্র থেকে একমুঠি বকুল তুলে নিয়ে আনমনে উইলিয়াম বললেন,
গোপাল, তুমি হীরামালিনী হইতে পারো না?
সাহেবের কথা শুনে একটু অবাক হয়ে গোপাল জিজ্ঞাসা করে,
হীরামালিনী?
হ্যাঁ, হীরা, তুমি পারো না হইতে?
আমি হীরা তো সাজ্জি বিদ্যাসুন্দর পালায়, আপনি দেখেছেন?
না না, আমি সাজার কটা কহি নাই, আমি বলিতেছি সত্য সত্য হীরামালিনী হইবার কটা।
দু এক মুহূর্ত চুপ করে থেকে বিষণ্ণ গলায় পুনরায় উইলিয়াম বললেন,
আমার হীরা, হীরামালিনী।
উইলিয়ামের মনে বিদ্যাসুন্দরের হীরামালিনী জেগে উঠেছে। তার পরনে নীল পাড় মসলিনের শাড়ি, মিথ্যা দুটি স্তন যৌবনবতী রমণীর পদ্মবৃন্তের মতো দৃঢ়, নকল বেনিখানি কাল সর্পের মতো কোমরের কাছে পড়ে রয়েছে, গলায় একটি স্বর্ণচাপার মালা, বিরহিণীর মতো কাজল আচ্ছন্ন দুটি চোখ, ঠোঁট আলতায় রক্তবর্ণ, অপূর্ব ছন্দে নদী স্রোতের মতো সে নেচে নেচে গান ধরেছে, মদন আগুন জ্বলছে দ্বিগুণ, কিগুণ করলে ওই বিদেশি, ইচ্ছে করে উহার করে প্রাণ সোঁপে সই হইগে দাসী। আজ ছয় মাস হল ডোনার কোনো পত্র আসে নাই, সম্ভবত ডোনা বিস্মৃত হয়েছে। ইংল্যান্ডের কোনো যুবকের সঙ্গে হয়তো এখন তার প্রণয় গাঢ় হয়ে উঠেছে। সুদূর কলিকাতায় উইলিয়ামের কথা আর কেনই বা সে মনে রাখবে, হীরামালিনী সে দূতি, কিন্তু ওই যখন বিদ্যার কাছে যাওয়ার পথে কোটাল প্রহার করছিল তাকে, কি করুণ কণ্ঠে বিলাপ করছিল, এই বকুল কুসুম দিয়ে তৈরি একটি মালা যদি মালিনীর গলায় পরিয়ে দেওয়া যেত, হীরা কি বিদেশীর মন বুঝতে পারে না? এই কথা ভাবতে ভাবতে গোপালের দিকে গাঢ় চোখে তাকান উইলিয়াম। সদ্য যুবক গোপালই কি মালিনী নয়? ওই যে বেদনার মতো মুখখানি, তার কণ্ঠে যেন সুরলোকের দেবী বিরাজ করেন। গোপাল কি হীরার মতো উইলিয়ামকে প্রেম কুসুম সুবাসে ভরিয়ে তুলতে পারে না? গোপালও উইলিয়ামের দিকে মুখ তুলে তাকায়। সেজ বাতির অস্পষ্ট আলোয় তার নীল দুটি চোখ দূর কোনো দেশের মতোই অচেনা হয়ে উঠেছে। এই সাহেবকে পূর্বে কখনো দেখেনি গোপাল। দোতারাটি হাতে তুলে নিয়ে মৃদুস্বরে বলে, রাতি হচ্ছে, আমি আজ আসি সাহেব। চলিয়া যাইবে? কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে গোপাল। কয়েক মুহূর্ত পর দূর থেকে ভেসে আসা গলায় উইলিয়াম বলেন, সাবধানে যাইও। কয়েক মাস পর 1837 খ্রিস্টাব্দের বর্ষায় কলেরায় আক্রান্ত হওয়ার দিন দুয়েকের মাথায় পরবাসে উইলিয়ামের জীবনদ্বীপটি নির্বাপিত হয়। চিকিৎসক ডুরাল্ড চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু অনর্গল বমি আর থামানো যায়নি। জল না খেতে দেওয়ার নিদান দিয়েছিলেন ডুরাল্ড। শেষ মুহূর্তে এক ফোঁটা জলের জন্য কাতর হয়ে উঠেছিলেন উইলিয়াম। রোগশয্যায় তার পাশে গৃহভৃত্য আর কোম্পানির দু একজন সহকর্মী ছাড়া আর কেউই ছিলেন না। অসংলগ্ন প্রলাপের মতো বলছিলেন, ডোনার মুখখানি আর মনে করিতে পারি না। ইয়র্কশায়ারের বাগানে কি ফুল ফুটিয়াছে কেহ তো জানাইল না, আরবি ঘোড়া আর কেনা হইল না। হীরার কথা কেন বারবার মনে ভাসিয়া ওঠে? গোপালও আসে নাই। আহ, বড় তেষ্টা পাইয়াছে, আমাকে একটু জল দিতে পারো? জলকষ্ট আর সহ্য করিতে পারিতেছি না। ওই যে চাঁদপাল ঘাটে জাহাজ আসিয়া ভিড়িয়াছে, তোমরা মালিনীকে সতী করিয়াছ? জানো নাই সতী বন্ধ হইয়া গিয়াছে? কে যেন ডাকিতেছে, কে আসিয়াছে, উহার মুখ কেন দেখিতে পাইতেছি না? গোপালের সঙ্গে উইলিয়ামের আর দেখা হয় নাই। শেষবেলায় কবরে নিয়ে যাওয়ার পূর্বে খবর পেয়ে গোপাল আর রাধামোহন বাবু এসেছিলেন। সেদিন যেন আকাশ ভেঙে কলিকাতায় বৃষ্টি নেমেছে, আষাঢ়ের মেঘ বিষণ্ন সঙ্গীতের মতো ভেসে বেড়াচ্ছে। কবরখানায় কফিনের উপর এক মুঠি মাটি ছড়িয়ে দিয়ে অ্যান্ড্রুজ চার্চের ফাদার সজল বাতাসে ক্রুশ এঁকে মৃদুস্বরে বললেন, আমেন। এক মুঠি মাটি গোপালও দিল। কবরের পাশেই একটি বড় কদম গাছে কি ফুল এসেছে! চঞ্চল বাতাসের দোলায় গাছের ডালগুলি নুয়ে পড়ছে। কুসুম সুবাসে আচ্ছন্ন হয়ে নিজ দেশ থেকে কত সহস্র মাইল দূরে ঘুমিয়ে পড়ল এক বিদেশি যুবক। আত্মীয় পরিজন কেউ নাই। উইলিয়াম হারউড, ধীরে ধীরে সবাই ভুলে যাবে তাকে। শুধু প্রতিবার বর্ষায় ওই গাছ থেকে খসে পড়বে কদম রেণু। কলিকাতার আকাশে আবারও ঘন হয়ে মেঘ জমবে, এলোমেলো বাতাস বইবে, কবরের উপরে স্মৃতিফলকটি ঢেকে যাবে মহাকালের ধুলায়, অস্পষ্ট হয়ে আসবে অক্ষরগুলি। প্রেম, অশ্রু, বিরহ, বেদনাচ্ছন্ন একটি জীবনের ছায়াখানি শুধু পড়ে থাকবে প্রবাসে একাকি। গোপালের জীবনেও এরপর একটি বড় পরিবর্তন আসে। সেই বছরই শীতকালে লিভারের অসুখে মারা যান রাধামোহন সরকার। কলিকাতার বাবুদের বাড়িতে বন্ধ হয়ে যায় যাত্রাপালার আসর। গোপাল নিজেই এখন একটি ছোট দল তৈরি করেছে, বঙ্গদেশের গ্রামগঞ্জে পালা দেখিয়ে বেড়ায়। বিদ্যাসুন্দরী তার সবথেকে জনপ্রিয় পালাগান। শীতকালে কোনো অখ্যাত গ্রামের ধুধু মাঠে তাঁবু পড়ে যাত্রার। হয়তো তাঁবুর পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণ কায়া একটি নদী। সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন চরাচরে শোনা যায় হারমোনিয়ামের সুর, জ্বলে ওঠে উজ্জ্বল হ্যাজাক বাতি, অসংখ্য মানুষের মাঝে গোল করে দড়ি দিয়ে ঘেরা প্রাঙ্গণে উঠে দাঁড়ায় হীরামালিনী। মালিনী নাচে, গায়, হাসে, কখনো মাঠের ধুলার উপর কান্নায় লুটিয়ে পড়ে। নক্ষত্রে সাজানো আকাশের নিচে বয়ে যায় শীতের রুক্ষ বাতাস। মানুষজন অবাক হয়ে মালিনীর দিকে চেয়ে থাকে। আর হীরামালিনীর অন্তর্মহলে বসে গোপালের মনে পড়ে যায় এক হতভাগ্য বিদেশি যুবকের কথা, উইল সাহেব। সেই অকালমৃত যুবক অনেক দিন আগে অপরূপ চৈত্রের সন্ধ্যায় তাকে বলেছিল, আমার হীরা, হীরামালিনী।